দাও ইখলাস এমন মোরে ইলাহি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف القول البديع নামক কিতাবের মধ্যে এই ঘটনাটা উদ্ধৃত করা হয়েছে। হযরত সাইয়েদুনা শেখ আবুল হাসান বিস্তামী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন স্বপ্নে যোগে আবু সালেহ মুয়াজ্জিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করতে পারি। আবু সালেহ রহমাতুল্লাহি তাআলা আলী নিজের যুগের একজন নেককার বান্দা ছিলেন। তো একজন আল্লাহর ওয়ালি অপর আল্লাহর ওয়ালিকে যেন তার ইন্তেকালের পর স্বপ্নে দেখতে পারে তার দোয়া করেন। তো আমার দোয়া কবুল হইল আর এক রাতে তাকে স্বপ্নে খুব ভালো অবস্থায় দেখলাম। আমি হযরত সাইয়েদুনা আবু সালেহ রহমাতুল্লাহি তাআলা আলীকে জিজ্ঞাসা করলাম, হে আবু সালেহ, আপনি সেখানকার অর্থাৎ আখিরাতের জীবনের কোনো সংবাদ আমাকে দিন। তিনি উত্তরে বললেন, হে আবুল হাসান, যদি আমি হুজুরে আনোয়ার রহমাতুল্লিল আলামিন দয়ালু নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ না করতাম তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম। অর্থাৎ বোঝা গেল যে তিনি মৃত্যুর পর যে নাজাত পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে মাগফিরাত প্রদান করেছে তা একমাত্র দুরূদ শরীফ পড়ার কারণে। তিনি নিজের জীবদ্দশায় প্রিয় নবীর উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতেন। তাই আমাদেরকে উচিত যে আমরা আমাদের জীবদ্দশায় রুটিন একটা বানিয়ে নিই যে প্রতিদিন কমপক্ষে 100 বার, 200 বার, 300 বার, 400 বার, যার পক্ষে যত সম্ভব কমপক্ষে 50 বার হলেও দুরূদ শরীফ পাঠ করা। নামাজের মধ্যে আমরা যে দুরূদ শরীফ পাঠ করি, দুরুদে ইব্রাহিম, এই দুরূদ শরীফও আমরা পাঠ করতে পারি, কিন্তু এটা একটু বড় হয়ে যায়, এটা 100 বার পড়তে গেলে সময় বেশি লাগবে। তো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই দুরূদ শরীফও পড়তে পারি রিপিট করে করে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো ছোট ছোট দুরূদ শরীফ, এই দুরূদ শরীফও পড়তে পারি। দুরূদ শরীফের কিতাব আদিও আছে যেখান থেকে আমরা দুরূদ শরীফ সংগ্রহ করতে পারি। তো প্রতিদিন কমপক্ষে 50 বার, 100 বার নিজের রুটিন বানিয়ে নেওয়া উচিত। এতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দুনিয়াতেও বরকত দেখবেন এবং মৃত্যুর পর আখিরাতেও এর বরকত পাওয়া যাবে। যেমন তিনি কিভাবে বললেন যে যদি আমি অধিক হারে দুরূদ শরীফ পাঠ না করতাম তাহলে আমি ধ্বংসই হয়ে যেতাম, মানে আল্লাহর ওয়ালিও বলছে যে আমার নাজাতের ওয়াসিলা হচ্ছে দুরূদ শরীফ, আমার আমল নয়, অন্য কোনো ইবাদত নয়। তাই আল্লাহ তাআলাকে কোন আমল বেশি পছন্দ হয়ে যায় কেউ বলতে পারে না। তো আসুন আমরাও একবার দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সূরাতুল মায়দাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, যেটা কোরআনে পাকের কিছু আয়াতের একটা অংশ, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমানু ওয়া আমিলুস সলিহাতি সুম্মাত তাকাউ ওয়া আমানু সুম্মাত তাকাউ ওয়া আহসানু ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করছেন, এবং তারা যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে, উত্তম আমল করেছে, সুম্মাত তাকাও, এবং আল্লাহকে ভয় করে, ইমান নিয়ে আসে, নেক আমল করে এবং আল্লাহকে কি করে, ভয় করে, আবার আল্লাহ বলছেন ওয়া আমানু, এবং ইমান নিয়ে এসেছে। থুম্মাত তাকাও, আল্লাহ তাআলা আবার বলছেন এবং তারা ভয় করে। ওয়া আহসানু, আল্লাহ তাআলা আবার পুনরাবৃত্তি করছেন এবং তারা নেক আমল করে। একই আয়াতে আল্লাহ তাআলা একই শব্দ কয়েকবার রিপিট করেছেন। তারা ইমান নিয়ে এসেছে, নেক আমল করে, তারা আল্লাহকে ভয় করে। তারা ইমান নিয়ে এসেছে, আল্লাহকে ভয় করে এবং নেক আমল করে। এই একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কয়েকটা শব্দকে রিপিট করেছেন বারবার। তো এই আয়াতকে তাফসির ছাড়া বোঝা যাবে না, শুধু এই আয়াতের অর্থ শুনে এই আয়াতের অর্থ মিনিংটাকে আমরা বুঝতে পারবো না। এটা তাফসির হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করছেন, আমি এখানে মনে করেন যে ব্র্যাকেটের সাথে বলছি যা তাফসির হওয়া উচিত। আল্লাহ তাআলা বলছেন আমানু, এবং যারা ইমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে। সুম্মাত তাকাও, এবং ওই সকল হারাম কাজ যা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওই সকল প্রকারের নিষেধাজ্ঞা কাজ থেকে তারা নিজেদেরকে বাঁচিয়েছে। সুম্মাত তাকাও, প্রথম যে তাকাও শব্দ এসেছে যে তারা ভয় করে, এর অর্থ হচ্ছে যে ওই সকল হারাম কাজ যা আল্লাহ তাআলা নিষেধ করেছেন তার থেকে তারা নিজেদেরকে বাঁচায়। ওয়া আমানু, এবং তারা যে ইমান এনেছে ওই ইমানের উপর তারা অটল থাকে। দ্বিতীয়বার যে আমানু শব্দ এসেছে এর অর্থ হচ্ছে তারা ইমানের উপর অটল থাকে। সুম্মাত তাকাও, এবং তারা ভয় করে, আবার ভয় করে, এর অর্থ হচ্ছে পূর্বে তো আল্লাহ তাআলা বলে দিলেন যে সকল প্রকারের হারাম কাজ থেকে তারা নিজেদের বাঁচায়। পরবর্তীতে যে তাকাও শব্দ এসেছে এর অর্থ হচ্ছে যে এমন সকল কাজ, যে সকল কাজের মধ্যে সন্দেহ আছে, সন্দেহযুক্ত কাজ থেকেও তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখে। জানি না এই কাজটা হালাল নাকি হারাম, জায়েজ নাকি নাজায়েজ, এই কাজটা করতে গেলে গুনাহ হয়ে যেতে পারে, এমন সকল প্রকারের সন্দেহযুক্ত কাজ থেকেও তারা নিজেদেরকে বাঁচায়। ওয়া আহসানু, এবং অন্যের উপকার করে, ভালো আমল করে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনিন বান্দাদেরকে অনেক বেশি মহব্বত করেন, অনেক বেশি ভালোবাসেন। যারা নেক আমল করে আল্লাহ তাআলা তাদেরকে অনেক বেশি মহব্বত করেন। এই আয়াতে মুবারকের ব্যাপারে মুসান্নাফে লিয়াবনি আবি শাইবা কিতাবের মধ্যে রয়েছে যে হযরত সাইয়েদুনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের চতুর্থ খলিফা, তিনি ইরশাদ করেন যে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের তৃতীয় খলিফা, তিনি অনেক সৌভাগ্যবান, কারণ এই আয়াতে মুবারাকা যা এখন আমি তেলাওয়াত করলাম এবং অর্থ বললাম, এই আয়াতে মুবারাকা স্বয়ং হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে অবতীর্ণ হয়েছে। মানে আল্লাহ তাআলা এই আয়াতে মূলত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করছেন। যারা ইমান নিয়ে এসেছে, ভালো আমল করেছে, নিজেদেরকে হারাম কাজ থেকেও বাঁচিয়েছে, ইমানের উপর অটলও ছিল, এমনকি এমন সকল প্রকার কাজ যার মধ্যে সন্দেহ থাকে ও সকল প্রকার কাজ থেকে নিজেকে বাঁচিয়েছে, আর আল্লাহ তাআলা মুহসিনিনদেরকে মহব্বত করেন, এরকম বান্দাদেরকেই আল্লাহ ভালোবাসেন। এটা মূলত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে অবতীর্ণ হয়েছে। অনুরূপভাবে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সূরা জুমারের 9 নং আয়াতে মুবারাকাতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমা ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ। এই আয়াতে মুবারাকাও হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে অবতীর্ণ হয়েছে। কোরআনে পাকের এরকম অসংখ্য আয়াত আছে যা স্বয়ং হযরত উসমানে গনি, যিনি ইসলামের তৃতীয় খলিফা, তার শানে, তার প্রশংসায় আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আজ হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করছি কারণ জিলহজ মাসের, এখন তো জিলহজ মাস না, এই জিলহজ মাসের 18 তারিখে হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়। তিনি এই মাসেরই 18 তারিখে, অর্থাৎ হজের পর, হজের কিছুদিন পরই তিনি শাহাদাত বরণ করেন। তাই আজ হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা করব। মনে রাখবেন হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য গুণাবলীর অধিকারী ছিলেন। তিনি একদিক দিয়ে বলতে পারেন যে ধনী এবং ধনাঢ্য ব্যক্তিদের জন্য ইন্সপিরেশন, তিনি মোটিভেশন এক রকমের। যারা আমাদের সমাজে ধনী ব্যক্তি আছে না, ধনাঢ্য ব্যক্তি যাদের কাছে টাকা পয়সা আছে, তাদের জন্য হযরত উসমানে গনি অনেক বড় একজন অনুপ্রেরণার মতো কাজ করে। তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, যদি আমরা তার জীবনকে স্টাডি করি তাহলে আমরা বুঝতে পারবো তিনি কেমন একজন ব্যক্তিত্ব ছিলেন। টাকা পয়সার কোনো অভাব তার ছিল না, কোটিপতি ছিলেন। এই যে কিছুদিন আগে কোরবানি ঈদ গেল না, কত স্বাবলম্বী মানুষ কোরবানির জন্য কয়েক লক্ষ টাকা খরচ করে গরু বা ছাগল ইত্যাদি কেনার ব্যবস্থা করলো। যাদের কাছে আরও বেশি টাকা আছে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে কয়েকটা গরু কিনল, কয়েকটা কোরবানির জন্তু কিনল, এটাই তাদের জন্য অনেক বড়। কিন্তু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এমন কোটিপতি ছিলেন যা এভাবে বুঝতে পারেন যে তিনি শুধু আল্লাহ তাআলার রাস্তাতেই, আল্লাহর রাস্তায় দীন ইসলামের জন্যই তিনি শত শত উট আল্লাহর রাস্তায় সদকা করে দিতেন। তার কাছে এমন তিনি সম্পদশালী ছিলেন। কিন্তু তার ব্যক্তিত্ব কেমন ছিল আসেন, তার জীবনী সম্পর্কে সামান্য আমরা কিছু আলোচনা শুনি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা, তার নাম উসমান। ইসলাম গ্রহণের পূর্বেও তার নাম উসমান ছিল, আবার ইসলাম নিয়ে আসার পরেও তার নাম উসমানই ছিল। কারণ অসংখ্য সাহাবায়ে কেরাম এমন আছেন যে ইসলামের পূর্বে তাদের নাম একটু ভিন্ন রকম ছিল, কিন্তু ইসলাম নিয়ে আসার পর আবার নাম আবার অন্যরকম, নাম তারা পরিবর্তন করে ফেলেন। তার উপনাম হচ্ছে আবু উমর, এবং তার অসংখ্য উপাধিগুলোর মধ্যে একটি প্রসিদ্ধ উপাধি যা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা পেয়েছেন তা হচ্ছে জুন নুরাইন। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উপাধি হচ্ছে সিদ্দিক, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার উপাধি ফারুক, তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার অসংখ্য উপাধি আছে। তিনি নিজের জীবনে এত বড় বড় কাজ সম্পাদন করেছেন, তিনি অনেক বেশি উপাধি পেয়েছেন প্রিয় নবীর কাছ থেকে, যার মধ্যে থেকে একটি হচ্ছে জুন নুরাইন। আর জুন নুরাইন অর্থ কি জানেন? জুন নুরাইন অর্থ হচ্ছে দুই নূর বিশিষ্ট ব্যক্তি, দুই নূর, দুই জ্যোতি বিশিষ্ট ব্যক্তি, এটাকে বলা হয় জুন নুরাইন। এখন জুন নুরাইন কেন বলা হয় এই ব্যাপারে উলামায়ে কেরামগণ অসংখ্য নিজেদের মতামত প্রকাশ করেছেন, যার মধ্যে থেকে একটি হচ্ছে তিনি ভিতির নামাজে সম্পূর্ণ কোরআনে পাক খতম দিতেন। এখন নামাজও একটা নূর, কোরআনও পাকও একটা নূর, আর এই দুইটা নূরকে তিনি একত্রিত করে ফেলতেন বিধায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুন নুরাইন বলা হয়। আর যা সবচেয়ে প্রসিদ্ধ কারণ তা হচ্ছে তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুইটি কন্যা সন্তানের সাথে বিবাহ করেন। অর্থাৎ প্রিয় নবীর সঙ্গে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাইয়ের সম্পর্ক, প্রিয় নবী হচ্ছেন শ্বশুর আর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন জামাই, আর দুই ক্ষেত্রে জামাই, তার দুইটা কন্যা সন্তানের দিক থেকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন জামাই। এর জন্য হযরত উসমান গনিকে জুন নুরাইন বলা হয়, দুই নূরওয়ালা ব্যক্তি, কারণ প্রিয় নবী নূর, আর প্রিয় নবীর দুইটা কন্যা সন্তানও নূর, আর নূর থেকে তো নূরই আসবে, তো প্রিয় নবীর সমস্ত সন্তান নূর, আর দুইটা নূরের সাথে বিবাহ করার কারণে তিনি দুই নূর বিশিষ্ট ব্যক্তি। হযরত রকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রিয় নবীর যে প্রথম কন্যা সন্তান হযরত রকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে উসমান গনির বিবাহ হয়। প্রায় ৬ বছর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈবাহিক জীবন অতিবাহিত হয়। বদর যুদ্ধের সময় হযরত রকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়েন, যার কারণে হযরত উসমান গনি বদর যুদ্ধে শরীক হতে পারেন নাই। তিনি অপারগতা প্রকাশ করেন আর প্রিয় নবী থাকতে বলেন যে তুমি আমার কন্যা সন্তান, রকিয়ার খিদমতে থাকো, নিজের স্ত্রীর খিদমতে থাকো, তুমি বদর যুদ্ধের শরীক হওয়ার মতো ফজিলত পাবা, যারা বদর যুদ্ধে শরীক হবে তাদের মতো তুমি ফজিলত এবং মর্যাদা পাবা। তাহলে উসমান গনি শরীক হন নাই। যখন প্রিয় নবী বদর যুদ্ধ শেষ করে আবার ফিরে আসেন ততক্ষণে হযরত রকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে যায়। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল করেন এবং ফেরেশতার মাধ্যমে নির্দেশ দেন যে হে আমার রাসূল, হে আমার নবী, যে পরিমাণের দেনমোহর হযরত রকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সময় নির্ধারণ হয়েছিল সেই দেনমোহর নির্ধারণ করেই আপনি নিজের দ্বিতীয় কন্যা সন্তানের বিবাহ উসমানের সাথে দিয়ে দেন। নির্দেশ কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলারই ইচ্ছা ছিল যে উসমান যেন নবীর দুইটা কন্যা সন্তানকে বিবাহ করে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পুরো বিশ্বের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে প্রিয় নবী পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত ধরে নেন, এমন কোন ব্যক্তি পৃথিবীতে নাই, মানুষের ইতিহাসে, মানুষের ইতিহাসে এমন কোন মানুষই নাই যে একটা নবীর দুইটা কন্যা সন্তানের সাথে বিবাহ করেছে। যত নবী এসেছেন অনেকের সৌভাগ্য হয়েছে কোনো না কোনো নবীর কন্যা সন্তানের সাথে বিবাহ করার, কিন্তু হযরত উসমানে গনি একটা নবীর দুইটা কন্যা সন্তানের সাথে বিবাহ করেছেন। ওটা কোন নবী? যিনি দুই জহানের সর্দার, যিনি রহমাতুলিল আলামিন। এই জন্য হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুন নুরায়ন বলা হয়। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই সুন্দর আকৃতির অধিকারী ছিলেন, দেখতে খুবই সুন্দর ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তিনি নিজের দ্বিতীয় কন্যা সন্তান উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নাম বিবি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিচ্ছিলেন, তখন প্রিয় নবী নিজের কন্যা সন্তানকে বলেন যে হে আমার মেয়ে, হে আমার কন্যা উম্মে কুলসুম, তোমার যে স্বামী উসমানে গনি, সে তোমার দাদা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং স্বয়ং তোমার পিতা অর্থাৎ আমি মুহাম্মদের সঙ্গে আকার আকৃতিতে অনেক বেশি সাদৃশ্য তার আছে। উসমানে গনি এত সুন্দর ছিলেন যে প্রিয় নবী বলেন যে তার সাথে আমার সৌন্দর্যের আকার আকৃতিতে এবং ইব্রাহিম আলাইহিসসালামের সাথেও তার খুব মিল, তিনি দেখতে খুব সুন্দর। আর হাদিসে মুবারাকাতে তারিকুল খুলাফা কিতাবের নাম, যেখানে সাহাবায়ে কেরামের পুরো ইতিহাস হাদিসের ভিত্তিতে দেওয়া আছে, তারিকুল খুলাফাতে আছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইরশাদ করেছেন মাশাআল্লাহ উসমানে গনির জন্য, তিনি বলেন যে হে উসমান, যদি আমার চল্লিশটা কন্যা সন্তান থাকতো, কয়টা? চল্লিশটা কন্যা সন্তান থাকতো, তাহলে আমি একের পর এক সকলের বিবাহ তোমার সাথেই দিয়ে দিতাম। তুমি আমাকে এত বেশি পছন্দ, জামাই হিসাবে এত পছন্দ, যদি তোমাকেই চল্লিশটা কন্যা সন্তানের সাথে বিবাহ দিয়ে দিতাম। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সকল সাহাবায়ে কেরামের অন্তর্ভুক্ত যিনি শুরুর দিকে ঈমান নিয়ে এসেছিলেন। যেমন আমরা সকলে হয়তো শুনেছি প্রসিদ্ধ এটা ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ঈমান নিয়ে এসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক, আর ছোটদের মধ্যে শিশুদের মধ্যে সর্বপ্রথম ঈমান নিয়ে এসেছিলেন হযরত আলী, মহিলাদের মধ্যে হযরত খাদিজাতুল কুবরা, এবং যুবকদের মধ্যে হযরত সাইয়েদুনা যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা ঈমান নিয়ে এসেছে, এরা চারজন। পঞ্চম যে ব্যক্তি সর্বপ্রথম ঈমান নিয়ে আসে তিনি হচ্ছেন হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন পঞ্চম নম্বরে ঈমানের নেওয়ার ইতিহাসে, তিনি পঞ্চম নম্বর ব্যক্তি। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য উপাধিগুলোর মধ্যে একটি হচ্ছে জামিউল কোরআন, কারণ তিনি কোরআনকে সংগ্রহ করেছেন। কারণ মানুষ পূর্বে সাহাবায়ে কেরামগণ কোরআনকে মুখস্থ রাখতেন, কেউ গাছের পাতার মধ্যে, কেউ পাথরের মধ্যে, বিভিন্ন রকমের জিনিসের মধ্যে তারা লিখে লিখে রাখত। এখনকার যুগের মতো কাগজ কলম, দাউদ কলম এসব ছিল না, তখন কালি ইত্যাদির প্রযুক্তি ছিল না, তো পাতার মধ্যে বা কোনো মতে তারা লিখে লিখে রাখত, আর অনেকে মুখস্থ রাখত আয়াতসমূহ। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার থেকে কোরআনকে সংগ্রহ করে একটি পাণ্ডুলিপিতে একসাথে করেন, তারপর গ্রন্থ আকারে বিভিন্ন ইসলামিক রাষ্ট্রে পাঠিয়ে দেন এবং সবাইকে আদেশ দেন যে কুরাইশি উচ্চারণে কোরআনে পাকে তেলাওয়াত করার, মানে প্রিয় নবী যে শিক্ষা দিয়ে গেছেন কোরআনে পাকে তেলাওয়াত করার, সেভাবে কথা মানে তেলাওয়াতটি করার। কারণ যেভাবে বাংলার মধ্যে অনেকগুলো ভাষা আছে না, চিটাঙ্গি ভাষা, নোয়াখালী ভাষা, বরিশালের ভাষা, বা ঢাকাইয়া ভাষা আবার আলাদা, বাংলা কিন্তু বাংলার বিভিন্ন প্রকার আছে না ভাষার, ঠিক সেভাবেই আরবিতেও বিভিন্ন প্রকার আছে ভাষার, প্রায় প্রত্যেক দেশেরই হয়ে থাকে, প্রত্যেক ভাষারই হয়ে থাকে, ইংলিশের মধ্যেও আছে, ইংল্যান্ডের ভাষা আরেক রকম, ইউএসএর ভাষা আবার ভিন্ন, তো ইংলিশের পার্থক্য, তো আরবিতেও পার্থক্যতা আছে। তো প্রিয় নবী যে ভাষায় কোরআন তেলাওয়াতে শিক্ষা দিয়ে গেছেন কুরাইশি তেলাওয়াতি সিস্টেমে, তো এটা হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে আদেশ দেন, যেন এমন না হয় যে কোরআনে পাক পেলো সবাই আর নিজের নিজের ভাষাতেই তেলাওয়াত করছে, নিজের নিজের ভঙ্গিতেই তেলাওয়াত করছে। তো এই সব নিয়ম কানুন সব হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই এসেছে। আর হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় সবচেয়ে বড় গুণাবলী যা সবচেয়ে বেশি প্রসিদ্ধ, এবং আমি প্রথমেই বললাম যে ধনাঢ্য ব্যক্তিদের জন্য, সম্পদশালী ব্যক্তিদের জন্য অনেক বড় ইন্সপিরেশন ছিলেন তিনি। এটা কেন? কারণ তিনি দীনে ইসলামের জন্য নিজের মনকে অনেক উদার করে রেখেছিলেন, তার মন অনেক বড় ছিল। তিনি সম্পদশালী হওয়া সত্ত্বেও প্রিয় নবীর কাছ থেকে দুইবার জান্নাত খরিদ করেন, কয়বার? দুইবার জান্নাতকে কিনে নেন তিনি। কিভাবে? হাকিম লিল মুস্তাদরাক, হাদিসের কিতাব, তিরমিজি শরীফ এবং আহমদ বিন হাম্বাল, মুসনাদে আহমদ বিন হাম্বালের মধ্যে আছে যে তাবুক যুদ্ধের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীর মেম্বরে বসে তিনি সাহাবায়ে কেরামদেরকে অনুপ্রেরণা দিচ্ছিলেন, উৎসাহ দিচ্ছিলেন যে তাবুক যুদ্ধের সময় মুসলমানদের সরঞ্জাম কম, অস্ত্র কম, ইসলামকে বাঁচাতে হবে, যেহেতু দুশ্মনরা ইসলামকে আক্রমণ করতে চাচ্ছে, ইসলামকে দমন করতে চাচ্ছে, তো ইসলামকে তো বাঁচাতে হবে। তোর যান অস্ত্র নাই, সরঞ্জাম নাই, এমনকি আরোহণের ব্যবস্থাও নাই। সাহাবায়ে কেরামদেরকে উৎসাহ দিচ্ছিলেন তোমরা দান সৎকা করো, তোমরা আল্লাহর রাস্তায় দাও। তখন সব সাহাবায়ে কেরামের সম্মুখে হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বোঝাই বহন করার গদি এবং আনুষঙ্গিক মালপত্র সহ 100টি উট আল্লাহ তাআলার রাস্তায় সৎকা করলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইলেন, অতঃপর আবার উৎসাহ দিলেন, মাত্র তো উসমানে গনি দিলেন, এখন তো আরও বাকি আছে, আবার উৎসাহ দিলেন প্রিয় নবী। আবার উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বোঝাই বহন করার গদি এবং আনুষঙ্গিক সব কিছু মিলায়ে 200টি উট আল্লাহ তাআলার রাস্তায় সৎকা করলাম। চিন্তা করুন তার সম্পদের অবস্থা কত বেশি, তার কাছে কত টাকা হবে। তো প্রিয় নবী তৃতীয়বার আবার উৎসাহ দিলেন সাহাবায়ে কেরামদেরকে যে দীন ইসলামের রাস্তায় দাওয়ার জন্য। তখন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বার আবার দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে 100, তারপর 200, এবার আমি 300টি উট আল্লাহ তাআলার রাস্তায় সৎকা করার নিয়ত করলাম। হযরত মুফতি আহমদ ইয়া খান নাঈমী রহমাতুল্লাহি তাআলা বলেন যে 100 আর এদিকে 200 কত হইল, 300, আবার পরবর্তীতেও 300, টোটাল কত, 600। কিন্তু তিনি দেওয়ার সময় 900টি উট আল্লাহ তাআলার রাস্তায় সৎকা করেন, 900টি উট দেন, 50টি ঘোড়া দেন, আবার 1000 স্বর্ণ মুদ্রা আল্লাহ তাআলার রাস্তায় দিয়ে দেন। এখন চিন্তা করুন, তিনি সম্পদশালীও ছিলেন, আবার তার মন আল্লাহ তাআলার জন্য কত বড় ছিল, দীন ইসলামের জন্য কত বড় ছিল। এখন আল্লাহ তাআলা প্রতিদান কি দেন শুনেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাবি যিনি রিওয়ায়াত করছে হাদিসটাকে তিরমিজি শরীফে, তিনি বলেন যে আমি দেখি, আনা রাআইতু, আমি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াংজিলু আনিল মেম্বার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেম্বার শরীফ থেকে নিচে তশরিফ নিয়ে আসেন, হুয়া ইয়াকুলু, এবং এ কথা বলতে থাকেন, মা আলা উসমানা মা আমিলা বাদা হাজিহি, মা আলা উসমানা মা আমিলা বাদা হাজিহি, যে আজকের পর থেকে উসমান যা ইচ্ছা করুক কোনো আমল তার কোনো ক্ষতি করতে পারবে না। যে প্রিয় নবীর বাণী দুইবার বলেন, উসমান এখন থেকে যা ইচ্ছা তাই করুক না কেন, যে কোনো ধরনের আমল করুক না কেন, এক আজকের পর থেকে উসমানের কোনো আমল উসমানকে কোনো ক্ষতি করতে পারবে না। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুসংবাদ। আচ্ছা, এটা তো প্রিয় নবী দিলেন, এখন আল্লাহ তাআলার কাছ থেকে প্রতিদান কি? সাথে সাথে কোরআনে পাকের আয়াত নাজিল হয়ে যায়, তাফসিরে খাজিন এবং মালিমুত তানজিলের মধ্যে রয়েছে, যেমন আল্লাহ তাআলার প্রতিদান, প্রিয় নবীর প্রতিদান কি? উসমান তুমি যা ইচ্ছা করো কোনো ক্ষতি হবে না। এখন আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, ও সকল বান্দারা যারা আল্লাহ তাআলার রাস্তায় নিজের সম্পদকে উৎসর্গ করে দেয়, ব্যয় করে দেয়, লাহুম আজরুহুম ইনদা রব্বিহিম, তাদের প্রতিদান তো আল্লাহ তাআলার কাছেই আছে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের না কোনো দুঃখ আছে না কিয়ামতের দিন কোনো ভয় আছে, এটা আল্লাহর পক্ষ থেকে প্রতিদান। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা, শান এবং মর্যাদা মাশাআল্লাহ এত বেশি ছিল যে তিরমিজি শরীফের হাদিস, আবার এই একই হাদিস বুখারি শরীফেও এসেছে, যা বলে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল শেষ করব, তিরমিজি এবং বুখারি শরীফ, হুদাইবিয়ার সন্ধি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মক্কাতুল মুকাররমার জিয়ারতের উদ্দেশ্যে উমরার নিয়তে তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে রওনা হন, সঙ্গে প্রায় 1400 সাহাবায়ে কেরাম, কত 1400 সাহাবায়ে কেরাম প্রিয় নবীর সাথে ছিলেন, কাবাতুল্লাহ শরীফের জিয়ারত করবেন এবং উমরাও করবেন। তো এ কাফেলা যখন হুদাইবিয়া নামক স্থানে আসে, তো প্রিয় নবী হযরত উসমানে গনিকে মক্কার ওই কাফির কুরাইশদের কাছে নিজের বার্তাবাহক হিসাবে পাঠান, নিজের মেসেঞ্জার হিসাবে, নিজের বার্তাবাহক হিসাবে পাঠান যে হে উসমান, তুমি গিয়ে তাদেরকে বলে দাও যে আমরা যুদ্ধের জন্য আসি নাই, আমরা এখানে যুদ্ধের জন্য আসি নাই, আমরা জাস্ট এসেছি মক্কাতুল মুকাররমা অর্থাৎ কাবাতুল্লাহ শরীফের জিয়ারত করব, উমরা করব, অতপর আমরা চলে যাব। এবং মক্কাতে যে মুসলমানগণ আছে তাদেরকে বলে দিও যে তোমরা ভয় করো না, শীঘ্রই মক্কা বিজয় লাভ করবে। তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বার্তাবাহক হিসাবে তিনি চলে গেলেন, তাশরিফ নিয়ে গেলেন, আর গিয়ে মক্কার কুরাইশদের সাথে আলাপ আলোচনা করতে লাগলেন, চুক্তি করতে লাগলেন যে মুসলমানেরা এসেছে হজ উমরা করার জন্য, কাবাতুল্লাহ শরীফের জিয়ারত করবে, যুদ্ধের জন্য আসে নাই। অপরদিকে হুদাইবিয়া স্থানে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন যে সকল সাহাবায়ে কেরামের কাছ থেকে প্রতিশ্রুতি নিতে বা বাইআত নিতে, যে সকল সাহাবায়ে কেরাম নিজেদের জীবন এবং মরণ সব কিছু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করে দিবে, সব কাজ করবে প্রিয় নবীর কথায়। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসে তিরমিজি এবং বুখারী শরীফের হাদিস। আমি হাদিসে আসছি, প্রেক্ষাপট না বুঝলে হাদিসটি বোঝা যাবে না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরাম থেকে একের পর এক প্রত্যেকের কাছ থেকে হাতের উপর হাত রেখে বাইয়াত গ্রহণ করেন। এই বাইয়াত শব্দটি হাদিসে এসেছে এবং কোরআনেও এসেছে। সবার থেকে প্রতিশ্রুতি নেন, বাইয়াত নেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যতদিন পর্যন্ত জীবিত থাকব আমি আপনার নির্দেশ অনুযায়ী চলব এবং আপনার নির্দেশেই নিজের জীবন মিরণ সব মরণ সব কিছু উৎসর্গ করে দিব, প্রতিশ্রুতি নেন। আর এখান থেকেই এই বাইয়াতের এই ঘটনা থেকেই এই পীরি মুরিদি বাইয়াতের যে পুরো একটা কনসেপ্ট শেখ মুরিদ এটা শুরু হয়। দেখেন সাহাবায়ে কেরাম সকলেই মুসলমান ছিল না, সাহাবায়ে কেরাম তো মুসলমান ছিল, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্বয়ং নবী, তারপরেও বাইয়াত গ্রহণ করার কারণ কি? বাইয়াত নেওয়ার প্রয়োজন ছিল? বাইয়াত না নিলেও তো হয়তো সবাই তো মুসলমান, সকলকে তো প্রিয় নবীর কথা মেনে চলতেই হবে, কিন্তু স্পেশালভাবে বাইয়াত নেওয়া হইল যে হ্যাঁ ওই 1400 সাহাবায়ে কেরাম থেকে ইয়া রাসূলুল্লাহ আপনার নিয়ম অনুযায়ী আপনার কথা অনুযায়ী আমরা চলব। এটা হচ্ছে, এটাকে বলা হয় বাইতুর রেজওয়ান। কি বলা হয় এই পুরো ঘটনাকে, এই চ্যাপ্টারটাকে বলা হয় বাইয়াতুর রেজওয়ান। কোরআনে পাকেও এর সম্পর্কে আয়াত অবতীর্ণ হয়েছে, হাদিসে মুবারাকাতেও আছে। তা এখন হাদিসটা শুনুন যা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার জন্য অবতীর্ণ হয়, তিরমিজি শরীফের হাদিস বর্ণিত আছে, লাম্মা উমিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাইআতির রিজওয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইয়াতুর রিজওয়ানের নির্দেশ দেওয়া হয়, বলা হয় যে আপনি সবার থেকে বাইয়াত গ্রহণ করেন, সবার থেকে প্রতিশ্রুতি নেন। এটা কখন হয়? কানা উসমান ইবনে আফফান রাসূলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আহলি মক্কা, এটা তখন হয় যখন হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আল্লাহর রাসূল হয়ে মক্কাতে গিয়েছিলেন। হযরত আনাস বিন মালিক রিওয়ায়াতকারী তিনি বলেন রাসূল আল্লাহর রাসূল হয়ে, রাসূল শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক বা মেসেঞ্জার, আর রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ তাআলার বার্তাবাহক, আল্লাহ তাআলার রাসূল, আর হযরত উসমান গনি স্বয়ং প্রিয় নবীর রাসূল হয়ে মক্কাতে গেলেন বার্তাবাহক। তো সাহাবী বলছেন রাসূল আল্লাহর রাসূল, শব্দ দেখেন রাসূল আল্লাহর রাসূল হয়ে তিনি মক্কাতে গিয়েছিলেন হযরত উসমান বিন আফফান। ফাবায়আন নাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল 1400 সাহাবায়ে কেরাম থেকে বাইয়াত গ্রহণ করেন, বাইয়াত নেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উসমানা ফি হাজাতিল্লাহি ওয়া হাজাতির রাসূল, এরপর প্রিয় নবী বলেন যে হে আমার সাহাবারা, তোমরা তো একের পর এক সকলেই আমার থেকে বাইয়াত গ্রহণ করে নিলে, সকলেই আমার হাতের উপর হাত রেখে প্রতিশ্রুতি নিয়ে নিলে, কিন্তু শুনো আমার উসমান যে এখানে উপস্থিত নাই সে ফি হাজাতিল্লাহি ওয়া হাজাতির রাসূল, সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাজে ব্যস্ত রয়েছে। প্রিয় নবী বলছেন সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাজে ব্যস্ত রয়েছে, কিন্তু ফজিলত এখানে শেষ হয় নাই। এটা তিরমিজি শরীফের শব্দাবলী ছিল, বুখারী শরীফের শব্দাবলী কিছুটা ভিন্ন। রিওয়ায়াতকারী আনাস বিন মালিক, আমি দুইটা হাদিসেরই শব্দাবলী আপনাদেরকে বলছি। হযরত বুখারী শরীফের মধ্যে আছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ফাকানাত বাইনাতুর রিজওয়ান, বাদামা জাহাবা উসমানু ইলা মক্কা, যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা মক্কাতে গিয়েছিলেন তখন বায়াতুর রেজওয়ান অর্থাৎ প্রতিশ্রুতির ঘটনাটা সংঘটিত হয়। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর প্রিয় নবী ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস, প্রিয় নবী বলেন বিয়াদিহিল হুয়ুমনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মুবারক এভাবে উপরে উঠান সকল সাহাবায়ে কেরামের সামনে, ওয়া হাযিহি ইয়াদু উসমান, এবং সকল সাহাবায়ে কেরামকে আখ্যায়িত করে বলেন হে সাহাবারা শুনো, তোমরা তো আমার হাতের উপর হাত রেখে নিজের প্রতিশ্রুতি দিয়ে দিলে, তোমরা তো বাইয়াত গ্রহণ করে নিলে, এই যে দেখো আমার ডান হাত, এই যে তোমার ডান হাত আমার দেখছো, এটা হচ্ছে ইয়াদু উসমান, এটা হচ্ছে উসমানের হাত, নিজের হাতকে বলছেন এটা হচ্ছে উসমানের হাত। ফাদরাবা বিহা আলা ইয়াদিহি ফাকাল হাযিহি লিউসমান, অতঃপর নিজের ডান হাতকে বাম হাতের সাথে মিলিয়ে বলেন এই যে এটা হচ্ছে উসমান, যে আমার হাতের উপর হাত রেখে বাইয়াত গ্রহণ করেছে, নিজের হাতকে উসমানের হাত বলে দিলেন, এটা হচ্ছে উসমানের হাত, সে কিন্তু মক্কাতে, এটা হচ্ছে উসমানের হাত, আর এই যে উসমান আমার হাতের উপর হাত রেখে আমাকে প্রতিশ্রুতি দিয়েছে, আমার বাইয়াত গ্রহণ করেছে। এখন হযরত আনাস বিন মালিক বলছেন, যিনি হাদিসকে রিওয়ায়াতকারী, তিনি বলেন যে হে উসমান তোমাকে মুবারকবাদ, হে উসমান তোমাকে মুবারকবাদ, কারণ বাইয়াতের সময় প্রত্যেকের হাত তাদের নিজেদের হাত ছিল, প্রত্যেকের বাইয়াত করার সময় তাদের নিজেদের হাত দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বাইয়াত গ্রহণ করেছে, কিন্তু উসমানের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত উসমানের হাত হয়ে যায়। তাই খয়রম মিন আইদি হিমলি আংফুসহিম, তাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ক্ষেত্রে আমাদের সকল থেকে বেশি ফজিলত পেয়ে গেছে, হাতের ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি সবার থেকে বেশি ফজিলত পেয়ে গেছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হচ্ছে হযরত উসমানের গানে রাদিয়াল্লাহু তাআলা আনহু শান এবং মর্যাদা, আরো অসংখ্য ফজিলত আছে। তাই আমাদের উচিত যে যারা আল্লাহওয়ালা, যারা সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর, হযরত উসমানের গানি, ইনাদেরকে স্মরণ করা, তাদের জন্য ইসালের সওয়াবের ব্যবস্থা করা এবং তাদের শান এবং মর্যাদার আলোচনা করা, এতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও বরকত প্রদান করবেন। যা শুনেছি আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার এবং অপরের নিকট তা পৌঁছানোর তফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সলাতুন ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
দাও ইখলাসে মুরে